ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এবং ঈদ উল আজহা যদি সব ঠিক থাকে তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায়, কোথাও কালকে হচ্ছে, কোথাও পরশু হচ্ছে, কিন্তু ঈদ আমাদের সবার জীবনেই আনন্দময়। এবং আমি বিশ্বাস করি যে এখন আমাদের, আমি কি ভুল বলছি কিনা জানি না, প্রায় 80% মানুষ তো এখন আসলে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ লঞ্চে, কেউ প্লেনে, সবাই বিভিন্ন জায়গায় থেকেই রওনা দিয়েছেন গন্তব্যের পথে। গন্তব্য একটাই, আপনজন, ঠিকানা একটাই, আপনজন। এবং আপনজনের সাথে ঈদের এই আনন্দ ভাগ করে নিতেই আমরা এই সময় আমরা বেরিয়ে পড়ি এবং আমরা অংশগ্রহণ করি পরিবারের অন্য সদস্যদের সাথে। এবং কোরবানি ঈদে, বিশেষ করে যারা রোজার ঈদেও যান না, তারা কোরবানি ঈদে যেতে চান, কারণ কোরবানিটা সবাই একসঙ্গে দিতে চান। এই কারণেই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনারা যারা আছেন কমেন্টে লিখতে পারেন যে কে কোথায় যাচ্ছেন, তাহলে খুব, মানে যারা কমেন্ট দেখছেন বা কমেন্ট করছেন তারাও ইন্টারেস্টেড হবেন এবং ভালো লাগবে সবার। ঈদের একটা আমেজ চলে আসবে পুরো শহরজুড়ে। এবং আমি জানি যে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন তারা হয়তো যাত্রা পথে শুনছেন। হ্যাঁ, এই যে কুয়েত থেকেই প্রথম মেসেজটা পড়তে হলো, কুয়েত, মালয়েশিয়া, সব এরকম ভাবে মেসেজগুলো আসছে, যাদের মধ্যে অনেকেই হয়তো এবারও দেশের বাড়ি যাবেন না। খুব চমৎকার একটা ঘটনা আসলে আমার কাছে রয়েছে, যেটা আমি কয়েকদিন পরে আপনাদের শোনাবো, হয়তো আগামী মঙ্গলবার বা তার পরের মঙ্গলবারে, এরকম কিছু একটা সময়ে চেষ্টা করব। সেটাও একটা ঘটনা যেটা একটা প্রবাস জীবনের খুব, মানে কি বলবো, যে হৃদয় স্পর্শী একটা ঘটনা, আপনাদের শুনলে ভাল লাগবে এবং খুবই আনন্দিত হওয়ার মতো কোনো কারণ সেখানে নেই। অনেক কষ্ট আছে, অনেক বেদনা আছে এবং সংগ্রাম আছে, আবার ভয়ও আছে, সবকিছু মিলিয়ে এরকম একটা ঘটনার জন্য তৈরি থাকুন। আর সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি জানেন না, তাদেরকে বলে দিই www.bhoot.com.bd, যে ঘুরে আসতে পারেন। আমাদের যারা ফেসবুকে ভিজিট করতে চান তারা ফেসবুকে আমাদের সাথে থাকতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের বিভিন্ন পোস্ট যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা ঘটনায় যাব, তবে ঘটনার আগে দেখতে পাচ্ছি আরও কিছু কমেন্ট আছে। রাসেল ভাই, নারায়ণগঞ্জ বন্দরনগর থেকে আকাশ বলছি, কুষ্টিয়া থেকে জয় আমাদের সঙ্গে আছেন, সুজন খুলনা থেকে, এবং খুলনা থেকে, এবং তিনি এই মুহূর্তে দাকোপ থানা সুন্দরবন থেকে আমাদের সঙ্গে আছেন। রাহুল আছেন ধামরাই থেকে আমাদের সঙ্গে, বরিশাল থেকে আছেন শাকিল, দিনাজপুর থেকে আমাদের সঙ্গে আছেন মাহবুবুর, মালয়েশিয়া থেকে আছেন শাকিল, সাইম আছেন দুবাই থেকে, পাবনা থেকে, পাবনার ঘটনা দিতে বলেছেন অনেকে আছে, পাবনার ঘটনা আমার কাছে এই মুহূর্তে নেই। জে কে জিল্লুর আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে, রাজশাহী থেকে আছেন সুইট সিং চৌধুরী, আজকেও আমাদের সঙ্গে আছেন, রুহুল আমিন আমাদের সঙ্গে আছেন, ঘাটাইল থেকে আছেন বাঁধন। আমরা জানি যে মঙ্গলবারে আমাদের প্রচুর 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 যারা আমাদের লিসেনার তারা আমাদেরকে শোনেন, একসঙ্গে আমরা সবাই লাইভটা করি এবং আজকেও তার ব্যতিক্রম না। আমি বিশ্বাস করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে যেহেতু অনেক ঘটনা, সুতরাং কথা হবে কম, ঘটনা হবে বেশি। এবং আমরা আজকে যে ঘটনাটা শুনবো সেটা একটু, মানে ইমেলটা পড়বো সেটা আমাকে, আমি কিন্তু একটু মাঝখানে একটা ব্রেক নিব ছোট, কারণ হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু করে আমরা যাব। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, অনেকগুলো ইমেল রয়েছে, দেখা যাক কোনটা আপনাদের ভালো লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের ঘটনায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কিছুদিন পর আজ আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। কিছু কিছু মানুষের মনের ভেতর যে অন্ধকার লুকিয়ে থাকতে পারে তা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। বিশ্বাস আর ভালোবাসার আড়ালে যে চরম ঘৃণা লুকিয়ে থাকতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। যাকে আপনি নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করলেন, সেই সন্তানই যদি আপনার পুরো বংশ শেষ করে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় কেমন হবে? আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আপনাদেরই মতো একজন লিসনার, ওনার নাম ইশতিয়াক। ইশতিয়াক ভাই আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আজকের মূল ঘটনায়। আমার নাম ইশতিয়াক। আমার জীবনের এই নির্মম ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। তখন আমার জন্ম হয়নি। ঘটনাটি মূলত আমার দাদা দাদির সময়কার। আমার দাদা আর দাদির বিয়ের পর বেশ কয়েক বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। আপনারা তো জানেনই আমাদের সমাজে সন্তান না হলে একটা দম্পতিকে কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। চারপাশের মানুষের কথা, আত্মীয় স্বজনের কানাঘুষা সব মিলিয়ে আমার দাদা আর দাদি চরম এক হতাশার মধ্যে দিন পার করছিলেন। সন্তানের জন্য তারা এতটাই মরিয়া হয়ে পড়েছিলেন যে শেষমেশ তারা সিদ্ধান্ত নিলেন একটা বাচ্চা দত্তক নেবেন। যদি নিজের সন্তান নাই হয় তবে অন্তত একটা এতিম বাচ্চাকে তো মানুষের মতো মানুষ করা যাবে, এই ভাবনা থেকেই তারা খোঁজ খবর নিতে শুরু করলেন। আমার দাদির এক দূর সম্পর্কের আত্মীয় তখন একটা সরকারি হাসপাতালে চাকরি করতেন। একদিন তিনি দাদিকে খবর দিলেন হাসপাতালে কোনো একটা পরিবার একটা সত্য জন্ম নেয়া ফুটফুটে মেয়ে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে। বাচ্চাটির কেউ নেই। খবর পেয়ে আমার দাদা দাদি ছুটে গেলেন সেখানে। বাচ্চাটাকে দেখে তাদের এতটাই মায়া হল যে তারা সাথে সাথেই আইনি প্রক্রিয়া শেষ করে বাচ্চাটাকে নিজেদের কাছে নিয়ে এলেন। এই মেয়েটিই হলেন আমার বড় ফুপু। যেহেতু তিনি ছিলেন তাঁদের জীবনের প্রথম সন্তান, তাই তাকে ঘিরেই দাদাদির সব আনন্দ আবর্তিত হতে থাকল। তাকে এতটাই আদর যত্নে বড় করা হচ্ছিল যা হয়তো কোনো আপন সন্তানও পায় না। তাকে খুব সাধারণ আর সুন্দর পরিবেশে অফুরন্ত ভালোবাসা দিয়ে বড় করা হচ্ছিল। বড় ফুপুকে দত্তক নেয়ার ঠিক তিন বছর পর এক অলৌকিক ঘটনা ঘটল। আমার দাদি গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময় পর তাদের নিজেদের এক ছেলে সন্তানের জন্ম হল। এই ছেলে সন্তানটি হলেন আমার জ্যাঠা। নিজেদের প্রথম আপন সন্তান পেয়ে পুরো পরিবার যেন খুশির বন্যায় ভেসে গেল। দাদা দাদি তখন বড় ফুপুকে জড়িয়ে ধরে বলতেন এই মেয়ের কারণেই তাদের ঘরে এত রহমত নেমে এসেছে। তারা বড় ফুপুকে লাকি চার্ম মনে করতেন। জ্যাঠার জন্মের আনন্দ তারা এমনভাবে উদযাপন করছিলেন যে পুরো এলাকা জেনে গিয়েছিল তাদের ঘরে নতুন অতিথি এসেছে। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু এর ঠিক দুই বছর পর দাদির কোলে এল আরও একটি মেয়ে। ইনি হলেন ছোট ফুপু এবং তার কিছুদিন পর জন্ম নিলেন আরও একটি ছেলে, আমার আব্বু। দেখতে দেখতে দাদা দাদির ঘরে চার চারটি সন্তান হয়ে গেল, দুইজন ছেলে আর দুইজন মেয়ে। কিন্তু এখানেই শুরু হল আসল মনস্তাত্ত্বিক সমস্যা। যখন দাদা দাদির নিজেদের আপন ছেলেমেয়েরা বড় হতে শুরু করল তখন অবচেতনভাবেই তাদের মনোযোগ আপন সন্তানদের দিকে একটু বেশি ঝুঁকে পড়ল। হয়তো এটা ইচ্ছাকৃত ছিল না, চারটা বাচ্চাকে সামলাতে গিয়ে তারা এমনিতেই হিমশিম খাচ্ছিল। কিন্তু বড় ফুপু যে কিনা দত্তক নেয়া সন্তান ছিলেন তিনি এই বিষয়টা খুব গভীরভাবে লক্ষ্য করতে শুরু করলেন। তার মনের ভেতর একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করল। তিনি ধীরে ধীরে অনুভব করতে লাগলেন পরিবারে তার গুরুত্ব আগের মতো নেই। তার মনে হতে লাগল আপন ভাই বোনেরা আসার পর দাদা দাদির সেই আগের ভালোবাসা অনেকটাই কমে গেছে। এই যে একটা অবহেলার অনুভূতি, এটা বড় ফুপুর মনের ভেতর এক বিষাক্ত ক্ষোভের জন্ম দিল। তার ভেতর
এক ধরনের আক্রোশ দানা মারতে শুরু করল। মজার ব্যাপার হল এই আক্রোশটা তার ছোট ভাইদের প্রতি ততটা ছিল না যতটা ছিল তার ছোট বোনের প্রতি, অর্থাৎ আমার ছোট ফুপুর প্রতি। কারণ বড় ফুপু মনে করতেন তিনি মেয়ে হিসেবে এই পরিবারের প্রথম সন্তান, কিন্তু ছোট ফুপু আসার পর তার সেই স্থানটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাই তার সমস্ত রাগ ক্ষোভ আর ঘৃণার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন আমার ছোট ফুপু। সময় তার আপন গতিতে বইতে লাগল, ছেলেমেয়েরা সবাই বড় হতে শুরু করল। বড় ফুপু তখন থেকেই পরিবারের সবার কাছ থেকে নিজেকে একটু গুটিয়ে রাখতেন, কেমন যেন একটা আলাদা জগতে বাস করতেন। সারাক্ষণ চুপচাপ, কারোর সাথে খুব একটা মিশতেন না, বিশেষ করে ছোট ফুপুর সাথে তার রেষারেষি লেগেই থাকত। কথায় কথায় ঝগড়া, কথা কাটাকাটি, এগুলো তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে তারা সবাই কলেজ আর বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রাখলেন। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই বড় ফুপুর ভেতর কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। মাঝে মাঝেই তাকে একা একা ফিস ফিস করে কথা বলতে দেখা যেত, কিংবা পুরনো কিছু অদ্ভুত বই ঘণ্টার পর ঘণ্টা নিজের ঘরে দরজা বন্ধ করে নিয়ে বসে থাকতেন। এই সময়টাতে বড় ফুপু এমন একটা অন্ধকার পথে পা বাড়ালেন যেখান থেকে ফেরা আর কখনোই সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বড় ফুপু এমন কিছু মেয়েদের সাথে মিশতে শুরু করলেন যাদের আচার আচরণ মোটেই স্বাভাবিক না। সেই অদ্ভুত বন্ধুদের পাল্লায় পড়ে তিনি কালো জাদু আর তন্ত্রমন্ত্র শিখতে শুরু করলেন একদম গোপনে। দাদা দাদি খুন্নাক্ষরেও এই বিষয়ে কিছু টের পেলেন না। আসলে সত্যি কথা বলতে কি, চার চারটা ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের পড়াশোনা ভবিষ্যৎ এসব নিয়ে তারা এতই ব্যস্ত ছিলেন যে বড় ফুপুর দিকে আলাদা করে নজর দেওয়ার মতো সময় বা সুযোগ তাদের ছিল না। তারা ভাবতেই পারেননি তাদের সবচেয়ে বড় মেয়েটা এমন এক সর্বনাশা জিনিস শিখছে। পড়াশোনা শেষ হওয়ার পর বড় ফুপু একটা সরকারি স্কুলে শিক্ষিকার চাকরি পেলেন। এরপর পরিবার থেকে খুব ঘটা করেই তাঁর বিয়ে দেয়া হল। কিন্তু বিয়ের পর যে ঘটনা ঘটল তা দেখে সবাই অবাক। বড় ফুপু তার ওই কালো জাদুর বিদ্যা প্রয়োগ করে নিজের স্বামীকে পুরোপুরি নিজের বসে এনে ফেললেন। তার স্বামী এতটাই চুপচাপ আর বাধ্য হয়ে গেলেন যে তাকে দেখে মনে হতো তার নিজের কোনো স্বাধীন সত্তা নেই। বড় ফুপু যা বলতেন তিনি রোবটের মতো তাই করতেন। বড় ফুপু দিনের বেলা স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু রাতের বেলা তিনি অদ্ভুতভাবে গায়েব হয়ে যেতেন। সারা রাত তিনি কোথায় থাকতেন কি করতেন কেউ জানত না। মাঝে মাঝে দিনের বেলাতেও তাকে খুঁজে পাওয়া যেত না। পরিবার থেকে যখন তার স্বামীকে জিজ্ঞেস করা হতো যে তোমার স্ত্রী কোথায়, তোমার কি নিজের স্ত্রীর ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই, তখন সেই অসহায় লোকটা কোনো উত্তর দিতে পারতেন না। তিনি এতটাই অবশ হয়ে থাকতেন যে নিজের স্ত্রীর ব্যাপারে একটা শব্দও মুখ দিয়ে বের হতো না। আসলে ফুপু যে শয়তানি সাধনা করতেন তার জন্য তার একা থাকার প্রয়োজন ছিল। স্বামী তার বসে থাকলেও একটা সময় পর সাধনার স্বার্থেই ফুপু তাকে এক প্রকার নিজের জীবন থেকে ছুটি দিয়ে দেন। আর এইভাবে তো বেশিদিন চলতে পারে না, তাদের সংসার ভেঙে যায়। তিনি আবার আমাদের বাড়িতে ফিরে আসেন। ততদিনে জ্যাঠারও বিয়ে হয়ে গেছে, ছোট ফুপুরও বিয়ে হয়ে গেছে, এবং বয়সের ভারে আর নানা রকম অসুখ বিসুখে আমার দাদা দাদি দুজনেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছোট ফুপু নিজের পড়াশোনা শেষ করে খুব ভালো একজন ডাক্তার হয়েছিলেন। বিয়ের পর তিনি সপরিবারে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। তার জীবনে কোনো অভাব ছিল না। তিনি বড় বোনকে অর্থাৎ বড় ফুপুকে খুব ভালোবাসতেন, যদিও বড় ফুপু সবসময় তার সাথে খারাপ ব্যবহারই করতেন, তাকে নানাভাবে ছোট করার চেষ্টা করতেন। তবুও ছোট ফুপু জানতেন না কেন তার বড় বোনকে তিনি এত সম্মান করতেন। ডিভোর্সের পর যখন বড় ফুপু একা হয়ে গেলেন তখন ছোট ফুপু তাকে নিজের বাসায় নিয়ে এলেন। ছোট ফুপু বড় ফুপুকে বললেন, আপু তুমি আমার সাথেই থাকো, আমার ঘরবাড়ি, আমার ছেলে মেয়ে সব তুমি দেখাশোনা করবে। ছোট ফুপুর তিন সন্তান, দুই ছেলে এক মেয়ে। অন্যদিকে বড় ফুপুর নিজের কোনো সন্তান না থাকায় তিনি একটি মেয়েকে দত্তক নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নিজের পালিত মেয়ের প্রতিও বড় ফুপুর কোনো মায়া ছিল না। মেয়েটাকে তিনি সবসময় নিজের চোখের সামনে এক প্রকার জিম্মি করে রাখতেন, যেন মেয়েটার নিজের কোনো সত্তা নেই। ছোট ফুপুর বাসায় এসে বড় ফুপুর রূপ যেন আরও পাল্টে গেল। ছোট ফুপুর বাসায় যদি কেউ বেড়াতে যেত, তবে তাদের মনে হতো এই বাসাটা বোধহয় ছোট ফুপুর না, বড় ফুপুর। কারণ বড় ফুপুর সারাক্ষণ সবাইকে অর্ডার করতেন, কে কি করবে, কোথায় বসবে, সবই তার নিয়ন্ত্রণে। ছোট ফুপু একজন নামকরা ডাক্তার হওয়া সত্ত্বেও নিজের বাড়িতে তিনি যেন একজন সাধারণ অতিথি হয়ে রইলেন। বড় ফুপুর মনের ভেতর যে ক্ষোভ আর হিংসা ছোটবেলা থেকে জমা হয়েছিল, তা যেন এবার বিষ বাষ্প হয়ে পুরো পরিবারকে গ্রাস করতে শুরু করল। বড়ফুপু এই বাসায় আসার পর থেকেই ছোটফুপুর শরীর খারাপ হতে শুরু করল, খুব অদ্ভুতভাবে। একজন নামকরা ডাক্তার নিজে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ কোনো মেডিকেল টেস্টে তার কোনো রোগ ধরা পড়ছে না। দিনের পর দিন তার অবস্থা খারাপ হতে লাগল, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল। একসময় তিনি পুরোপুরি বিছানায় পড়ে গেলেন, নিজের কাজটুকুও তিনি নিজে করতে পারতেন না, সব কিছুর জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হতো। ছোট ফুপুর বড় ছেলে তখন উচ্চ শিক্ষার জন্য ঢাকায় থাকতেন, তার বাসা ছিল ধানমন্ডিতে, খুব সুন্দর একটা ফ্ল্যাট ছিল সেটা। ছেলেটা সেখানে একা থাকত আর তার দেখাশোনার জন্য দুজন কাজের লোক রাখা হয়েছিল। একদিন ছেলেটা ঢাকা থেকে মায়ের সাথে দেখা করার জন্য চট্টগ্রামে আসে। সে সময় ছোট ফুপুর বাসায় একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, কোন একটা সামান্য বিষয় নিয়ে ছোট ফুপু আর বড় ফুপুর মধ্যে প্রচণ্ড তর্ক লেগে গেল। ছোট ফুপু এমনিতেই অসুস্থতার কারণে খুব বিরক্ত আর খিটখিটে হয়ে থাকতেন, সারাদিন কড়া কড়া অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ খেয়ে তার মেজাজ সবসময় বিগড়ে থাকত। সেই ঝগড়ার এক পর্যায়ে ছোট ফুপু তার নিজের রাগ সামলাতে পারলেন না, তিনি বড় ফুপুকে খুব কড়া ভাষায় একটা কথা বলে ফেললেন, তোমার তো নিজের বলতে কোনো জীবন নেই, তোমার নিজের কোনো সংসারও নেই, তাই তুমি সারাক্ষণ আমার জীবনের ভেতর নাক কলাও, অতিষ্ঠ করে তুলেছ। এই প্রথম প্রতিবাদ করলেন ছোট ফুপু। কি হবে এরপর? বড় ফুপু কি মেনে নেবেন ছোট ফুপুর কথা, নাকি পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠবে? জানতে হলে শুনতে হবে ঘটনার দ্বিতীয় অংশ। তার আগে ছোট্ট করে জানিয়ে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের ঘটনার দ্বিতীয় অংশে, তবে তার আগে আরও একটি খবর জানাতে চাই, আর সেটি হচ্ছে আমরা খুব রিসেন্টলি আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছি। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে সব কন্টেন্টগুলোই ভয়ের। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.bhoot.com.bd। আপনারা এখনই ক্লিক করুন, ঘুরে আসুন, কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। এই ওয়েবসাইটটি আমার একার নয়, বরং যারা ভয়ের রাজ্যে থাকতে ভালোবাসেন তাদের সবার জন্য একটা প্ল্যাটফর্ম। আর সেই কারণেই এই ওয়েবসাইটের যদি কোনো ত্রুটি থাকে, যদি আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা সলভ করার। চলুন আমরা চলে যাই ঘটনার দ্বিতীয় অংশে। কথাটা খুব সাধারণ মনে হলেও বড় ফুপুর কাছে এটা তীরের মতো লাগল। এরপর ছোট ফুপুর ছেলেটা যখন ছুটি কাটিয়ে আবার ঢাকা ফিরে যাচ্ছিল তখন বড়ফুপু তাকে পড়া পানি দিয়ে বানানো একটা মিষ্টি খাইয়ে দিয়েছিল। ছেলেটা খেতে চায়নি, কিন্তু ফুপুর অদ্ভুত চোখের দৃষ্টির কারণে সে না করতে পারেনি। এই মিষ্টি খাইয়ে দেওয়ার ঠিক এক সপ্তাহ পর এমন এক ঘটনা ঘটল যা পুরো পরিবারের মেরুদণ্ড ভেঙে দিল। ঢাকায় থাকা ছোট ফুপুর সেই বড় ছেলের ফ্ল্যাটে সেদিন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সকালবেলা কাজের লোক গিয়ে ছেলেটিকে ডাক দিল, কারণ তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। ছেলেটা আধো ঘুমে বলল সে উঠছে। কাজের লোক চলে গেল, কিন্তু অনেকক্ষণ পর সে দেখল ছেলেটা এখনো বের হয়ে আসেনি। তখন সে ভাবল আজ শহরে কোনো ধর্মঘট বা হরতাল চলছে, তাই হয়তো ছেলেটা আবার ঘুমিয়ে পড়েছে। কাজের লোক আর তাকে বিরক্ত করল না, কিন্তু যখন দুপুর গড়িয়ে একটা বেজে গেল তখন কাজের লোকের মনে সন্দেহ হল। এতক্ষণ তো ঘুমানোর কথা নয়। সে আবার গেল ছেলেটার রুমে, গিয়ে তাকে ধাক্কা দিল, কিন্তু ছেলেটার শরীরটা যেন পাথরের মতো ভারী। কোনো নড়াচড়া নেই, বুকে ওঠানামা নেই, শ্বাস প্রশ্বাস পুরোপুরি বন্ধ। কাজের লোক ভয়ে চিৎকার দিয়ে উঠল, আরেকজনকে ডাকল। তারা বুঝতে পারছিল না কি করবে। সেই যুগে তার মোবাইল বা অ্যাম্বুলেন্সের এত সুবিধা ছিল না। তারা দৌড়ে নিচে নেমে গেল, রাস্তা থেকে লোক ডাকল, তারপর অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করে ছেলেটাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের ইমার্জেন্সিতে তখন চরম ভিড়, কোনো ডাক্তারকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না। একটা ওয়ার্ড বয় ছেলেটাকে দেখেই মাথা নেড়ে বলল, এ তো অনেক আগে শেষ হয়ে গেছে, একে এখানে এনে কোনো লাভ নেই। খবর পেয়ে আমাদের পরিবারের সবাই পাগল হয়ে গেল। অনেক কষ্টে ঢাকা থেকে ছেলেটার লাশ চট্টগ্রামে ছোট ফুপুর বাসায় নিয়ে আসা হল। সেখানেই তার জানাজা আর দাফনের ব্যবস্থা করা হচ্ছিল। এদিকে ছোট ফুপুর অবস্থা তো বলাই বাহুল্য, নিজের জোয়ান ছেলের এমন মৃত্যুর খবর শুনে তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তিনি এতই অসুস্থ হয়ে পড়লেন যে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাই ছিল না। আর এই পুরো সময়টাতে বড় ফুপু এমন আচরণ করছিলেন যেন কিছুই হয়নি। তিনি চরম কর্তৃত্বের সাথে সবাইকে নির্দেশ দিচ্ছিলেন, কে কবর খুঁড়বে, কাফনের কাপড় কে আনবে ইত্যাদি। কিন্তু আসল ভয়াবহ ঘটনা ঘটল লাশ যখন বাসায় রাখা হল। আমাদের পরিবারে অন্তত তিনজন বয়স্ক আত্মীয় হঠাৎ খেয়াল করলেন যে ছেলেটার মৃতদেহটা কাঁপছে, তার শরীরটা একটু একটু নড়ছে। তারা ভয় পেয়ে বাড়ির অন্য বয়স্কদের বিষয়টা জানালেন, কিন্তু বাড়ির মুরব্বীরা এই কথায় কান দিলেন না। তারা বললেন, মানুষের চোখের ভুল হতে পারে, মৃত মানুষ কখনো নড়ে না। এটা নিয়ে আর কোনো কথা বাড়াতে বারণ করলেন তারা। সবশেষে তাকে দাফন করা হল। সবাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো, কিন্তু আমাদের কাজিনদের মধ্যে দুইজন ভাই আর তাদের কয়েকজন বন্ধু এই বিষয়টা কিছুতেই মানতে পারছিল না। তারা নিজেদের চোখে দেখেছিল যে বডিটা নড়ছিল। তাদের মনে একটা মারাত্মক সন্দেহ দানা বেঁধেছিল, ছেলেটি কি আসলেই মারা গিয়েছিল নাকি তাকে জ্যান্ত কবর দেয়া হল। বড় ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পর ছোট ফুপুর মেজ ছেলেটা একদম একা হয়ে গেল। ছোট ফুপুর শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগলো, তিনি পুরোপুরি বিছানায় পড়ে গেলেন। ছোট ফুপু মাঝে মাঝে খুব আফসোস করতেন, তিনি আকাশের তারা দেখতে খুব পছন্দ করতেন, কিন্তু বিছানা থেকে ওঠার শক্তি তার ছিল না। তাই তার মেজ ছেলেটা সিদ্ধান্ত নিল সে বাড়ির ভেতরে একটা লিফট বসাবে, যেন তার মাকে অন্তত হুইল চেয়ারে করে ছাদে নিয়ে যাওয়া যায়। সেই আমলে বাড়ির ভেতরে লিফট বসানোটা খুব একটা সহজ কাজ ছিল না, অনেক খরচ আর ঝামেলার ব্যাপার ছিল সেটা। তবুও ছেলেটা মায়ের জন্য এটা করতে চাইল। লিফটের কাজ চলছিল, নিচতলা থেকে ছাদ পর্যন্ত লিফটের জায়গা করা হচ্ছিল। একদিন সেই লিফটের মেশিন আর কেবিন বসানোর কাজ চলছিল। মেজ ছেলেটা খুব উৎসাহ নিয়ে টেকনিশিয়ানদের সাথে দাঁড়িয়ে কাজ দেখছিল। সে একটু ঝুঁকে দেখার চেষ্টা করছিল, আর ঠিক সেই মুহূর্তে বিকট একটা শব্দ হল। ওপর থেকে লিফটের বিশাল ভারী কেবিনটা সোজা নিচে খসে পড়ল। টেকনিশিয়ানরা কোনো মতে লাফ দিয়ে সরে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাল, কিন্তু ছোট ফুপুর সেই ছেলেটা সরতে পারল না। বিশাল ওই লোহার কেবিনটা সরাসরি তার উপর এসে পড়ল। ঘটনাস্থলেই ছেলেটা মারা গেল। পরপর দুটো তাজা ছেলের মৃত্যুতে পুরো সাক্ষাৎ মৃত্যুর ছায়া। এই শোক সহ্য করতে পারলেন না। কয়েকদিনের মধ্যেই তিনি এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিলেন। এখন ছোট ফুপুর পরিবারে শুধু বেঁচে রইল তার একমাত্র মেয়ে, আমার আপু। সে খুব মিষ্টি স্বভাবের ছিল। সে তখন একটা মেডিকেল কলেজে পড়াশোনা করছিল। বড় ফুপু তখন ওই মেয়েটার সাথে চরম অমানবিক আচরণ শুরু করলেন। মেয়েটার বাবা অর্থাৎ ছোট ফুপুর স্বামী ছিলেন একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকতেন, বাসায় কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার নজর দেওয়ার সময় ছিল না। আর এই সুযোগটাই বড় ফুপু কাজে লাগালেন। যে মেয়েটাকে ছোট ফুপু হাতের তালুতে ফুলের মতো করে বড় করেছিলেন, বড় ফুপু সেই মেয়েটাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাতেন, ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না করা, সবকিছু। মেয়েটা নীরবে চোখের পানি ফেলত, কাউকে কিছু বলতে পারত না। একদিন আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল, সেই বিয়ের জন্য আমরা সবাই ওই বাসায় গিয়েছিলাম। গ্রীষ্মকাল তখন ভ্যাপসা গরম, চারপাশে একটা দম বন্ধ করা পরিবেশ। কিছু পুরনো লোহার ফ্যান রাখা হয়েছিল সেখানে, যেগুলো চললে খটখট করে অদ্ভুত শব্দ হয়, মাঝে মাঝে শর্ট সার্কিটও হয়, ধরলে শক খেতে হয়। আমার এই কাজিন আপু গোসল করে বের হয়েছিল, তার চুলগুলো ছিল অনেক লম্বা আর ঘন। সে ওই লোহার ফ্যানটার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো শুকোচ্ছিল। আমি তখন খুব ছোট, 7-8 বছর বয়স হবে, আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, আপু ফ্যানের একদম কাছে চলে গিয়েছিল, নাকি ফ্যানটা তাকে টেনে নিয়েছিল আমি জানি না। চোখের পলকে আপু ওই ফ্যানের লোহার বডির সাথে আটকে গেল। আপুর শরীরটা থরথর করে কাঁপছিল। আমি ভয়ে চিৎকার দিলাম, কিন্তু কেউ আসার আগেই আপু ফ্লোরে লুটিয়ে পড়ল। মৃত্যু হল তার। যখন আপুর লাশ গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হল, কয়েকজন বয়স্ক মহিলা আপুর শরীর ধোয়ানোর কাজ করছিলেন। তারা সাবান দিয়ে, গরম পানি দিয়ে শরীরটা ভালোভাবে পরিষ্কার করলেন। কাফন পরানোর জন্য যখন তারা আপুকে তুলবেন, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আপুর শরীর থেকে হঠাৎ করে কিছু তরল পদার্থ বের হতে শুরু করল। এটা কোনো সাধারণ পানি বা তরল নয়, আলকাত্রার মতো কুচকুচে কালো। তারা নতুন করে পানি ঢেলে পরিষ্কার করলেন, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে লাগল। এভাবে 3 বার শরীর ধোয়ানোর পরও যখন একই ঘটনা ঘটল, তখন তারা কাঁপতে কাঁপতে বাধ্য হলেন ওই অবস্থাতেই কাফন পরাতে। এইভাবে ছোট ফুপুর পুরো পরিবার, তার 2 ছেলে, 1 মেয়ে, তিনি নিজে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। বেঁচে রইলেন শুধু ওনার অসহায় স্বামী, আমার ফুপা। এরপর বড় ফুপু আবার আমাদের দাদু বাড়িতে ফিরে এলেন, কিন্তু বড় ফুপুর এই ধ্বংস লীলা এখানেই থেমে থাকেনি। আমার জ্যাঠা খুবই রাগী এবং স্পষ্টভাষী মানুষ ছিলেন, অন্যায় দেখলে তিনি কারো মুখের ওপর কথা বলতে ছাড়তেন না। বড় ফুপুর এই অদ্ভুত আর সন্দেহজনক আচরণ তিনি মোটেই পছন্দ করছিলেন না, তাই প্রায়ই বড় ফুপুকে কড়া ভাষায় কথা শোনাতেন। বলতেন, তোমার আচার আচরণ মোটেই ভালো না, পরিবারের জন্য অমঙ্গল ডেকে আনছ। এই কথাগুলো বড় ফুপু হজম করতেন ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টি বলে দিত তিনি এর প্রতিশোধ নেবেন। একদিন আমরা সবাই ড্রয়িং রুমে বসেছিলাম, বড় ফুপু আমাদের একটা গল্প শোনাচ্ছিলেন। গল্প বলতে বলতে হঠাৎ তিনি একদম অন্য মনস্ক হয়ে গেলেন। তার চোখের দৃষ্টি অনেক দূরের কোনো অসীম শূন্যতায় হারিয়ে গেল, আর বিড়বিড় করে তিনি একটা কথাই বললেন, ছেড়ে তো আমি কাউকেই দেব না। এই কথাটা শুনে আমরা বাচ্চারা সবাই চমকে উঠেছিলাম। আমরা বুঝতে পারিনি তিনি কার উদ্দেশ্যে এই কথা বলছিলেন। জ্যাঠারও একটি ছেলে আর একটি মেয়ে, কয়েক বছরের ব্যবধানে তার মেয়েটি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর তার ঠিক 3 বছর পর জ্যাঠার একমাত্র ছেলে বাড়ির ছাদে পানির ট্যাঙ্কির কাছে কি যেন একটা কাজ করছিল, হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। সে সাথে সাথে মারা যায়নি, বিকট শব্দ শুনে জ্যাঠা দৌড়ে যান। তখন দেখেন ছেলেটা রক্তে ভেসে যাচ্ছে। জ্যাঠা তাকে কোলে তুলে নিতেই সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপু, ফুপু আমাকে ধাক্কা দিয়েছে, আমি ফুপুর গলা শুনেছি। এটুকু বলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর কিছুদিনের মধ্যেই জ্যাঠা আর জেঠি দুজনেই শোকে দুঃখে মারা যান। জ্যাঠার পুরো পরিবারটাও মুছে গেল এই দুনিয়া থেকে, বেঁচে গেলাম শুধু আমরা। আমার বাবা ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে, আর বড় ফুপু কেন যেন আমার বাবাকে খুব স্নেহ করতেন, হয়তো সেই কারণেই আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু এই বেঁচে থাকাটাও কোনো শান্তির কিছু ছিল না। আমাদের পরিবারে যা যা ঘটেছে তা দেখার পর আমরা সবাই একে অপরের কাছ থেকে দূরে সরে থাকতাম। আমাদের মধ্যে আর কোনো পারিবারিক বন্ধন রইল না, আমরা ভয়ে গুটিয়ে গেলাম। আমি নিজে আমার মেয়েকে কখনো আমার পরিবারের কারোর সাথে মেলামেশা করতে দেইনি। আমি চাইনি আমার সন্তানের ওপরে কোনো খারাপ ছায়া পড়ুক। সবশেষে বড় ফুপুর মৃত্যুটাও খুব স্বাভাবিক ছিল না। একদিন হঠাৎ করে তার ব্লাড প্রেশার চরমে ওঠে, ব্রেইন হ্যামারেজ হয়ে তিনি খুব যন্ত্রণাদায়ক এবং ভয়ানক একটা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সেই পালিত মেয়ে ছুটে এলো, সে বড় ফুপুর দাফন কাফন শেষ করল। কিন্তু আসল ঘটনা ঘটল যখন মেয়েটা ফিরে যাচ্ছিল। মেয়েটা তার নিজের গাড়িতে করে যখন ফিরছিল, রাস্তার মধ্যে পরপর দুবার তাদের গাড়ি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়, কোনো মতে প্রাণে বাঁচে। মেয়েটা পরে আমার ভাইকে ফোন করে বলেছিল, যা বলেছিল তা শুনে আমার লোম দাঁড়িয়ে যায়। সে বলেছিল গাড়ি চালানোর সময় তার ড্রাইভার প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল, আর গাড়ির ভেতরে তারা স্পষ্ট অনুভব করেছিল যে বড় ফুপু তাদের মাঝখানে বসে আছেন। শুধু তাই নয়, বড় ফুপু যেভাবে বেঁচে থাকতে সবাইকে অর্ডার করতেন, এটা করো সেটা করো, ঠিক সেভাবেই গাড়ির ভেতরে একটা ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল গন্ধ। বড় ফুপু যখন বেঁচে ছিলেন তিনি খুব একটা গোসল করতেন না, তার চুলে তেল আর ময়লা জমে একটা অদ্ভুত গন্ধ তৈরি হয়েছিল। গাড়ির ভেতর তারা সেই দুর্গন্ধ পাচ্ছিলেন। তারা যখন নিজের বাসায় পৌঁছাল সেই গন্ধটা তাদের সাথে সাথে প্রবেশ করল। এরপর শুরু হল বিভীষিকা। মেয়েটা বাসার আনাচে কানাচে বড় ফুপুর ছায়া দেখতে শুরু করল, ভয়ে পাগল হয়ে গেল। অনেক হুজুর ডেকে আনা হল, মিলাদ পরানো হল, কোনো লাভ হল না। শেষে তারা এক অভিজ্ঞ রাকির খোঁজ পেলেন, তিনি এসে পুরো বাসাটা দেখলেন, তারপর ঘরে এসে তিনি রুকাইয়া করলেন। তখন এক অদ্ভুত ঘটনা ঘটল, ওই মেয়ের গলা দিয়ে হঠাৎ করে অন্য একটা আওয়াজ বের হতে শুরু করল, আর সেই আওয়াজটা কথা বলছিল সম্পূর্ণ উর্দু ভাষায়। আমি ইশতিয়াক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিনটা উর্দুতে কেন কথা বলছিল? ইশতিয়াক ভাই বলেছিলেন ফুপু যে কালো জাদু শিখেছিলেন তার শেকড় ছিল পাকিস্তানের কোন এক পুরনো ইফরিত জিনের সাথে জড়িত। ওই জিনটাকে ফুপু নিজের বশে এনেছিলেন। হুজুর যখন কোরআনের আয়াত পড়ছিলেন তখন ওই জিন উর্দুতেই কথা বলছিল, বলছিল আমার কাছে এসো না, এই ঘর ছেড়ে যাব না ইত্যাদি। হুজুর বুঝতে পারলেন এটা সাধারণ সমস্যা নয়, মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসে না। এটি ছিল বড় ফুপুর সাথে থাকা সেই শয়তান জিন যাকে তিনি আজীবন ব্যবহার করেছিলেন। ফুপুর মৃত্যুর পর সেই জিন এখন ফুপুর রূপ ধারণ করে তার মেয়েকে ধোঁকা দিচ্ছে আর কষ্ট দিচ্ছে। হুজুর একটানা তিন দিন লুকাইয়া করার পর অবশেষে সেই বাসা থেকে শয়তানটাকে বিতাড়িত করতে সক্ষম হন, আর তিনিই আমাদের ফুপুর কালো জাদু শেখার পুরো ইতিহাস বলেন। এই ছিল আমাদের পরিবারের এক কালো অধ্যায়, যে মেয়েটিকে আমার দাদা দাদি রাস্তা থেকে তুলে এনে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিলেন, সেই মেয়েটি কালো জাদুর মোহে পড়ে তার পালিত পরিবারের দুই প্রজন্মকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ইশতিয়াক ভাই যখন আমাকে এই ঘটনাটি বলেছিলেন তার গলা ধরে এসেছিল। আমি চেষ্টা করেছি তার সেই আবেগ আর ভয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে। জানি না কতটুকু পেরেছি। ঘটনাটি যদি আপনাদের চিন্তার জগতে সামান্যতম জায়গা করে নিতে পারে তবেই সার্থক। ভালো থাকবেন এই বলেই ঘটনা শেষ করেছেন সিফাত আলম। ধন্যবাদ আপনাকে, যারা ঘটনাটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব, তবে তার আগে আমাদের সঙ্গে কোন অতিথি উপস্থিত আছেন তার সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা যাব আমাদের নতুন ঘটনায়। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই এপিসোডে। জান্নাতুল ফেরদৌস, আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে বলছেন সেটা বলে তারপরে আপনি আপনার ঘটনা প্লিজ শেয়ার করবেন।
আপনাকে
খুব আস্তে শুনতে পাচ্ছি, আপনি যদি আরেকটু মাইকের কাছে আসেন তাহলে হয়তো আরেকটু বেটার শুনতে পাবো আমরা।
জি, এখন শোনা যাচ্ছে কি?
জি,
আমার যে সকল ঘটনাগুলো এগুলো ম্যাক্সিমাম ছোটবেলা থেকেই শুরু হয়েছে এবং আমাদের ফ্যামিলিতে এখনো পর্যন্ত অনেক অহরহ ঘটনা ঘটে। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা এক্স্যাক্টলি আমার নিজের সাথেই ঘটা, এবং এমন না যে ঘটনাটা একদিন অথবা দুই দিন বা এক মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে, এখনো চলমান আছে, যার কারণে আসলে ঘটনাটা আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে যে আমার যখন বিয়ে হয়, পারিবারিক ভাবেই বিয়েটা হয়, কিন্তু যে কোনো ভাবেই হোক আমার যে শ্বশুর বাড়ির লোকজন, আমি একটু তাদের কাছে অপছন্দনীয় ছিলাম শুধুমাত্র আমার গায়ের রঙের কারণে। কারণ আমার দেখা গেছে শ্বশুর বাড়ির ম্যাক্সিমাম মেয়েরাই ফর্সা আর কি, যার কারণে ওনারা আমি একটু কালো আমাকে মেনে নিতে পারে নাই। এরপর আমার বিয়ের সাথে সাথে আমি বেবি কনসিভ করে ফেলি, ইভেন তখন থেকেই আর কি ঘটনাগুলো ঘটা শুরু করে। এর আগেও টুকটাক ঘটনা ঘটছে, ওগুলো আরেকদিন শেয়ার করব। তো আমার যখন 3-4 মাস প্রেগনেন্সি, তখন আমি রাতে যখন ঘরে শুয়ে থাকতাম, আম্মুদের বাসাতেই ছিলাম, তো আমাদের বেডটা ছিল একদম জানালার পাশে, আর আমাদের জানালা থেকে তাকালে বাহিরে সম্পূর্ণটা হচ্ছে আরেকটা বাড়ি, তিনশেড বাড়ি, অর্থাৎ ওটা সম্পূর্ণ ফাঁকা স্পেসটা দেখা যায়, আর ওই দিক থেকে আসলে উঠে জানালায় ধরার মতো বা উঁকি দেওয়ার মতো কোনো প্লেস নেই। তো এইটা কেন বলা সেটা আমি বলতেছি। তো যখন আমরা ঘুমাতাম, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তখন, যার কারণে আমি রাতে ভালো করে ঘুমোতে পারতাম না। সাথে আমার হচ্ছে সবসময় পানি কিংবা আমার আম্মু একটা ছোট আপেল কিংবা ছোট একটা ফল দিয়ে রাখতো, যাতে আমি রাতে উঠে খেতে পারি, খেয়ে আবার আমি সাথে সাথে ঘুমিয়ে যেতাম। কিন্তু তখন আমি ম্যাক্সিমাম সময়েই রাতের 2:30 থেকে 3টার দিকে, মানে এই সময়টার মধ্যেই শুনতাম কি, যে আমাদের বাচ্চাদের যে ঝুনঝুনিগুলো আমরা বাজাই, মানে ছোট বেবিদের জন্য, সেই ঝুনঝুনিগুলোর আওয়াজ হতো। আমি প্রায় সময় বিরক্ত হয়ে, মানে অতিরিক্ত বিরক্ত হয়ে বলতাম যে এত রাতে কোন বাসার বাচ্চা এভাবে ঝুনঝুনি বাজাচ্ছে, আসলে এটা তো ঠিক না। আর এটা এত জোরে বাজতো যে মনে হচ্ছে যে আমার পাশের ঘরেই কেউ বাজাচ্ছে। আমি তখন যখন এটা ফ্যামিলির সবার সাথে আর কি বলতাম, তখন ওনারা বলতো যে হয়তো পাশের যে তিন শেড বাড়িটা আছে ওইখানে হয়তো কোনো বাচ্চা আছে, ওইখানে হয়তো এটা বাজায়। কিন্তু এরপর মাঝরাতে একদিন আমি আমার বড় বোনকে শুনাইলাম, তো ও বললো যে হ্যাঁ, এটা এত জোরে আসলে আসতেছে, মনে হচ্ছে যে কেউ আর কি জানালার পাশেই, মানে পাশে থেকেই কেউ বাজাচ্ছে। তো এটা আমরা তখন আর পাত্তা দেইনি। এরপর এর মধ্যে অনেক ধরনের ঘটনাই ঘটছে। আমার বেবি একদম, আমার যখন 7 মাস চলে প্রেগনেন্সি, তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং তখন আমার টোটাল বেড রেস্টে দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে আমার ওই অবস্থাকে কন্ট্রোল করতে হয়। এরপর যেই দিন আমার সিজার হলো, সিজারের পর আমাকে যখন ICU থেকে বেডে দেওয়া হয়, বেডে আসার পর যাদের সিজার হয়েছে তারা অনেকেই জানে যে মাথা ব্যথা শুরু হয়, যদি খুব মানে চিন্তা চেতনার মধ্যে থাকে বা খুব জোরে যদি কোনো আওয়াজ শুনে, তখন সাথে সাথে মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। তো আমারও না সেরকম এক ধরনের মাথা ব্যথা হচ্ছিল। হওয়ার পর তখন সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে, তখন আমি শুনতে পারলাম যে চুরির আওয়াজ। তা আমি একটু বিরক্ত হয়ে, মানে এত মাথার মধ্যে আওয়াজটা লাগতেছে যে আমি বিরক্ত হয়ে, আমার মা আর শাশুড়ি তখন সামনে ছিলেন, তো ওনাদেরকে আমি এক প্রকার ঝাড়ি দিয়ে বললাম যে তোমরা এত জোরে চুরির আওয়াজ কেন করতেছো, চুরির আওয়াজটা বন্ধ করো, হাত থেকে চুরিটা খুলে ফেলো। আমার মায়ের হাতে ব্যথা, যার কারণে উনি কখনোই চুরি পরেন না, আর আমার শাশুড়ি বিধবা মানুষ, উনিও চুরি পরেন না, আর ওনারা দুইজন ব্যতীত আমার ক্যাবিনে কেউ ছিল না। আম্মু বললো যে না বাবা, আমার হাতে তো চুরি নাই, তুমি কোথেকে চুরির আওয়াজ শুনতেছ? আমি আবার জিজ্ঞাসা করলাম যে আম্মার হাতে আছে কিনা দেখো। আম্মা বললো যে না না বেআইন, আমি তো চুরি পরি নাই। তো এই কথাটা যখন বললো, তখন ওনারা দুইজন একজন আরেকজনের মুখের দিকে আর কি তাকিয়ে, আমার যে বেবিটা ছিল বেবিটাকে শক্ত করে ধরে ওকে একদম আয়তন কুস্তি করে ফু দিয়ে আমার শরীরটা হচ্ছে বন্ধ করে দিল। এরপর বললো যে তুমি কি এখন আর কোন আওয়াজ শুনতেছো? মানে ওনারা যখন আমার শরীরটা বন্ধ করে দিল, এরপর আর আমি কোন আওয়াজটা শুনিনি। এরপর এই সব ঘটনা যখন ঘটতেছে, ওই দিন রাতেই আমার, মানে রাতে যখন ঘুম চলে আসে, তো বেবিকে যখন ফিডিং এর জন্য আমি উঠি, তো দেখা যায় যে সরকারি হসপিটালের কেবিনের দরজা আসলে নিচে দিয়ে অনেক বেশি ফাঁকা ছিল। তো আমি দেখলাম যে আমার দরজার বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে, মানে ছায়াটা একদম ওইভাবে পড়তেছে যে কেউ পাশ থেকে দাঁড়িয়ে আছে। তা আমি খুব ভালো করে খেয়াল করলাম না, কারণ থাকতেই পারে, নার্স আছে, তারপরে কর্মচারীরা আছে, আমি ওরকম মানে তেমন একটা গ্রাহ্য করি নাই। তা আমি বাচ্চাকে খাওয়াইয়া তারপর আমি আবার ঘুমাইয়া পড়ি। এরপর প্রায় 40 কি 45 মিনিট পর আমার বাচ্চাটা এমন ভাবে কান্না করে উঠে, মানে বলার মত না, একটা সদ্য, মানে সদ্য নবজাত শিশু এত চিৎকার করে, এত শক্তি দিয়ে, মানে ও এমন ভাবে কান্না করছে যেন ওর পুরো শরীর নীল হয়ে যাচ্ছে, একেবারে এইরকম বিভৎস অবস্থা। তো আমার আম্মু আর আমার শাশুড়ি কিছু বুঝে উঠতে না পেরে যে নার্স ছিল পাশে ওনাকে ডাক দেয়। ওনারা এসে বলতেছে যে বাচ্চার যে প্রেশার সেটাই অনেক হাই হয়ে যাচ্ছে, ওর বিপি অনেক হাই হয়ে যাচ্ছে, ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, ওকে মানে এখন সাথে সাথে হচ্ছে NICU তে নেওয়া লাগবে। তো এই জিনিসটা শুনে আমার মা আর আমার শাশুড়ি সাথে সাথে কান্না করে দেয়। আমি নিজেও বুঝতে পারি না যে এর মধ্যে কি হয়েছে, বা কোনো কিছু কামড় দিয়েছে কিনা, বা ও কোনো ভয় পেয়েছে বা ব্যথা পেয়েছে কিনা, এটা আসলে আমরা তখনও রিকগনাইজ করতে পারিনি। যখন ওকে NICU তে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসে। হাজবেন্ড আসার পর যখন ওকে কোলে নেয়, আমার হাজবেন্ড খুবই ইমানদার একজন ব্যক্তি, উনি মাদ্রাসার স্টুডেন্ট, ওইখান থেকেই অনার্স কমপ্লিট করে বের হয়েছে। তো উনি ওকে একদম চুরা টুরা পরে ফু দিয়ে শরীর বন্ধ করে ওকে নিয়ে কন্টিনিউয়াসলি চুরা পড়তে থাকে, ওর শরীরে ফু দিতে থাকে। যখন ওকে চুরাগুলো পরে ফু দিচ্ছিল, ও আরো জোরে কান্না করছিল। তো এক পর্যায়ে ও একদম চিৎকার করতে করতে আস্তে আস্তে হচ্ছে লোয়ের দিকে চলে আসে, এবং এক পর্যায়ে দেখা গেছে ওই মানে ওকে ফু দিতে দিতে ওর কান্না একেবারেই বন্ধ হয়ে যায় এবং ও খুব স্বাভাবিক হয়ে যায়। তো এইটা আমি হচ্ছে প্রথম দিন, আমরা প্রথম রাতে এই জিনিসটা ফেস করি। সেকেন্ড রাতে সেম আমি, মানে ওকে যখন খাওয়াতে উঠি, সেম আমি দেখলাম যে আমার দরজার নিচে দিকে একজন দাঁড়িয়ে আছে এবং তার ছায়াটা দেখা যাচ্ছে। এবং ঠিক ওই মুহূর্তেও এরকম আধা ঘন্টা পরে আমার বাচ্চাটার সেম একই অবস্থা হয়ে যায়। যখন সেকেন্ড দিনও সেম একই অবস্থা হয়ে যায়, তখন আমার স্বামী বলল যে না, মানে বেবিকে আর এখানে রাখা যাবে না, হয়তো বদনজর লেগেছে, বা যেহেতু হসপিটাল অনেক ধরনের নাপাক জিনিস থাকে, ঘোরাফেরা করতেই পারে, এটা অসম্ভবের কিছু না। এর পরের দিন হচ্ছে আমরা রিলিজ নিয়ে বাসায় চলে আসি, আমার সেলাই তখনও কাঁচা আমার মনে আছে। আমি যখন আম্মুদের, আমাকে একটা রুমে রাখা হয় ওই রুমটার জন্য, মানে ওই রুমটাতে শুধুমাত্র আমি আর আমার বেবি থাকবো, সাথে আমার এক বোন থাকবে, ও আমার টেক কেয়ার করবে। এই জন্য আমি প্রথম রাতে যখন বাসায় নিয়ে যাই খুব রিল্যাক্স ফিল করি, কারণ স্পেসটা বড়, আমি শান্তিমতো বসতে পারতেছি। কিন্তু তারপরও না আমার ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করছিল আমার বেবিটার জন্য, যে দুই দিন এই ধরনের ঘটনা ঘটেছে, আজকে আবার কোনো কিছু ঘটবে কিনা। আমি যখন রাতে শুইলাম, মানে তখনও তো আমার সেলাইটা কাটা, খুব পেইনফুল একটা সময় ওই সময়, তা আমি একদম সোজা হয়ে শুয়ে আছি, আর আমার বাচ্চাটা হচ্ছে জানালার পাশে শুয়ে আছে। আর তখন আমরা যে ফ্লোরটাতে ছিলাম, মানে আমি আমার প্রেগনেন্সির সময় 3 মাস যখন যে বাসাটা ছিলাম ওইখানে আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। এরপর হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি, আমার 5-6.5 মাস এই সময় আমরা বাসাটা চেঞ্জ করে একটা 6 তলার উপরে আমরা বাসা নিই, মানে ছাদের সাথে রুম ওই টাইপের। আমার বাচ্চাটা যেই জানালার পাশে শুয়েছিল সেই জানালার পাশে কোনো ফ্লোর নেই, মানে কোনো বিল্ডিং নেই, কিন্তু খালি ফাঁকা। তো আপনি বুঝতেই পারতেছেন যে নিচে থেকে উপরে ওঠার মতো কোনো স্পেস নেই। তো যখন আমার বাচ্চাটা ওই পাশে শুয়েছিল, ওর উপরে মশারি টানানো ছিল এবং পাশে আমার বোনও শুয়েছিল ওর সাথে, হুট করে এরকম মাঝরাতে আমার কাছে মনে হলো যে মানে স্লিপ প্যারালাইজড যেটা হয়, আমাকে আসলে কখনো বোবাই ধরেনি, আমি বলতেও পারবো না এই বিষয়ে মানে অনুভূতি কেমন হয়। কিন্তু যখন যে আমার সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে, একটা হাত, অনলি সিঙ্গেল হাত, এটা আমার পা দিয়ে বেয়ে, মানে আমি একদম টোটালি ফিল করতে পারতেছি যে আমার পা দিয়ে বেয়ে আমার শরীরে উঠে আমার গলাটা চাপ দিয়ে ধরছে। এবং ওই মুহূর্তে মানে এটা যে কি পরিমাণ মানে ভয় ছিল আমার কাছে, এটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। আমি কোনো রকম ভাবে, আমার কোনো সূরা কোনো কিছু মাথায় আসতেছিল না, আমি শুধু কাঁপছিলাম খাটের উপরে। আমার শরীরের এরকম ঝাঁকুনি দেখে আমার বোন উঠে গেছে, বোন উঠে আমাকে ধরছে, যখন ও আমাকে যখন টাচ করছে তখন আমার সেন্স ফিরছে যে হ্যাঁ মানে এখন আমি হুঁশে আসছি। আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি আর কি সব বলি। এরপর হচ্ছে আমার আম্মু, এটা হচ্ছে বাসা আসার পরে কাহিনী। এরপর দুই তিন দিন চলে যায়, আমার সাথে তেমন কোনো সমস্যাই হয় না। এর মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যে গামছাটা ইউজ করতাম এর মধ্যে থেকেই দেখলাম যে মানে আমার গামছার একটা পাশ সম্পূর্ণ অর্ধেকটা কেটে নিয়ে যাওয়া হয়েছে। নতুন গামছা আমার বেবি হওয়ার পর আমার বাবা আমাকে এনে দিচ্ছেন। তো এটা নিয়ে আমার মা, আমার মা অনেক বেশি মানে এগুলো কি হচ্ছে আমাদের সাথে। আমার শাশুড়ি এই জিনিসটা আর কি মনে কষ্ট নিলেন, উনি বললেন যে দেখেন এই বাসায় তো আমি আর আপনি, আপনারা ছাড়া এই বাসায় কেউ আসেনি, কেউ আসেও না, তাহলে এটা কিভাবে হবে। দুঃখিত ভাই,
না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
তো উনি আর কি একটু মানে বিরক্ত বোধ করলেন যখন আম্মু ওনাকে এই কথাটা জিজ্ঞাসা করলো। তা আম্মু আমাকে বললেন যে তুমি তোমার বেবির জামা কাপড় সবকিছু ঠিক মতো রাখবা, এই জিনিসগুলো যেন কেউ ধরতে না পারে, কেউ বলতে কেউ না। আমিও ভাবলাম যে এখানে তো আমরাই আছি, এগুলো আর এমন কি। এরপরে মানে তৃতীয় দিন যে ঘটনাটা ঘটলো, আসলে মানে বলার মতো কিছুই নেই। আমি রাতে ঘুমায় আসি, এই ঘটনার জন্য আম্মু ঘরে সবসময় লাইট জ্বালায় রাখতো যে ছোট বেবি যে, আর এই ঘটনাগুলো ঘটতেছে তো আমি টোটাল সেফ না, বাচ্চাটাও সেফ না। আম্মু রাতে যখন বাতিটা জ্বালিয়ে রাখলো, আমি মধ্যরাতে উঠে দেখলাম যে মানে হুট করে আমার শরীরটা ঝাড়া দিয়ে দিল, আর আমি ঘুম ভেঙে দেখলাম যে আমার যে বোন সবসময় সাথে থাকতো ও চোখ বড় বড় করে আমার বাচ্চার গলা টিপে ধরে আছে। এইটা দেখে আমি এত জোরে চিৎকার দিছি যে রীতিমতো মানে আমার পেইন শুরু হয়ে গেছে সেলাই। সবাই আসে দৌড় দিয়ে, কি হইছে কি হইছে। তখন আমার আপু ঘুম থেকে জেগে উঠে এবং ও আমাকে ধরে বলতেছে যে কি হইছে তোমার জানা, কি হইছে। তখন আমি বলতেছি যে তুমি আমার বাচ্চাকে কেন গলা চেপে ধরে রাখছো। উনি বললো কি বলো তুমি এসব, আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম, আমি কেন তোমার বাচ্চাকে গলা চেপে ধরে রাখ। গেল এরপর ওই পরিস্থিতিকে আম্মু আমার বললো যে তুমি তো এখন অপবিত্র আছো, এই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, শয়তান আশেপাশে ঘুরতেছে, তুমি জাস্ট একটু রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন, তুমি রেস্ট নাও। ঠিক আমি যখন এরপরে শুইলাম আমার চোখটা লেগে গেল, আমি জানি না আসলে এরপরে মানে কতক্ষণ আমি ঘুমাইছি। আমার হুট করে না চোখটা একটু খুলে গেল, একটু খুলে গেল বলতে মানে হাফ জাস্ট একটু চোখটা তাকিয়ে দেখলাম যে আমার বেডে আমি যেখানে শুয়ে আছি সোজাসুজি হচ্ছে আমার ঘরের দরজা, ওইখানে একজন খিমার, আমরা বর্তমানে যেটাকে খিমার বলি, কালো কালার একদম আপাদমস্তক, তিনি ঢাকা কালো কালার একটা পোশাক দিয়ে একজন মহিলা, তবে অনেক মানে উঁচু, অনেক লম্বা, আমাদের দরজা যতটুকু হয় তার উপরে মানে তার উপরে তার মাথাটা, এবং আর মেকআপটা পরা থাকলেও মানে তার কোনো কিছু দেখা যাচ্ছে না, বুঝাই যাচ্ছে যে আমরা যদি বলি যে কোনো মহিলা খাস খাস তার আপাদমস্তক সবকিছু কালো জিনিস দিয়ে ঢাকা থাকে, ওনার চোখটা পর্যন্ত দেখা যায় না, সেম ওই রকম একটা মহিলা, কিন্তু ওনার নিকাবের নিচ দিয়ে ওনার জিহ্বাটা বের হয়ে ফ্লোরের মধ্যে মানে একদম বিছিয়ে আছে। আসলে বলতে পারবো না, এখন আমার শরীরে পশম দাঁড়ায় যাইতেছে ওই কথাটা বলতে গিয়ে। ওনাকে যখন আমি অবস্থা দেখলাম, ওই অবস্থা আসলে আমার কিছু করার ছিল না, আমার তখনই খিচুনি শুরু হয়ে যায় এবং আমার খিচুনির জন্য আমার বোন তখন ঘুম থেকে উঠে যখন আমাকে মানে মাথায় পানি টানি দেয়, আমার যখন সেন্স আসে তখন আমি দেখি যে সবাই আমার পাশে বসা, আমার শাশুড়ি, আমার মা, আমার বাবা, আমার হাজবেন্ড বাহিরে থাকতো। বাহিরে বলতে মানে ও আলাদা আসেনি। আমি যখন এই জিনিসটা যখন সেন্স আসার পরে যখন বাবা মার সাথে শেয়ার করলাম, ওনারা আসলে তখন আর কিছু মেনে নিতে পারতেছে না, কারণ এই প্রতিদিনই মানে এটা ওনাদের আর মানা সম্ভব হচ্ছে না। তখন উনি আমার আম্মু আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন যে বেআইন এখন কি করব। আমার শাশুড়ি সাধারণভাবে উত্তর দিলেন যে দেখেন এখন তো ওনা আপা কাছে, এই জন্য হয়তো এরকম হচ্ছে, এগুলো কিছু না, ওর মনের ভুল। উনি আমাকে বলতে চাইলেন যে আমাদের সিজারের পর নাকি এক ধরনের মস্তিষ্ক ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে, ওই ধরনের মানে টেনশন থেকে হয়তো আমার এটা হচ্ছে, এটা উনি। এটার পর ওই দিন গেল, এরপরে আম্মু সিদ্ধান্ত নিলেন যে সকালেই কিছু একটা করবে, অর্থাৎ আমার একজন এরকম ঝাড়ফুঁক করে ওনার কাছে গেলেন। ওনার কাছে যাওয়ার পর সব ঘটনাগুলো বললেন, বলার পর উনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের বাসায় যে তৃতীয় ব্যক্তি যদি কেউ থাকে তাহলে আপনারা তাকে ফলো করুন, তাকে চোখে চোখে রাখুন, দেখুন যে উনি কি করতে চান। আম্মু এই বিষয়টা মানে বুঝতে পারলেন যে উনি আসলে কার কথা বলছে, উনি আমার যে ভাই ও আসলে আমার শাশুড়ির কথা বলছিল। আম্মু আব্বু চলে আসলো আর উনি তখন আসলে আমাকে তখন শরীর বন্ধের কোনো তাবিজও দিতে পারেনি, যেহেতু আমি নাপাক তখন এটা কাজ করবে না, শুধু আমার বাচ্চার জন্য কোমরে একটা তাবিজ দিয়ে দিলেন যেখানে লেখা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটাই পাঁচবার লেখা ছিল, আমি পড়েছিলাম, তো ওইটা দিয়ে দিল আর আব্বু আম্মু সেদিন চলে আসলো। এরপর থেকে আসলে আমার আব্বু আম্মু আমার বোন ওনাকে বেশ কড়াকড়ি ভাবে নজরে রাখলেন। নজরে রাখার পর দেখা গেল যে উনি ইচ্ছাকৃত ভাবে আমার বাচ্চাকে গোসল করাতে যাচ্ছেন, মানে উনি বলতেছেন যে আমাকে দেন আমাকে দেন আমি গোসল করাবো। উনি যখন বাচ্চার মাথায় পানি দেয় তখন ওনার ঠোঁট দুটো লড়তে থাকে, আমার মাও সাথে সাথে বসে, মানে ওনাকে কখনো একা ছাড়ে নাই ভাইয়ার ওই কথাটা বলার পর। দেখে যে ওনার ঠোঁট দুটো নড়ছে এবং উনি চোখের ব্রু কুচকে এক নজরে বাচ্চার দিকে তাকিয়ে থাকতেন, বাচ্চাকে গোসল করাতেন, বাচ্চাকে সাবান দিতেন, আর বিশেষ করে বাচ্চার মাথায় পানি ঢালার সময় উনি মানে অনেক বেশি মনোযোগী হয়ে যেতেন। এরপর যখন গোসল করানোর পর উনি ওনার ব্যাগ থেকে একটা ওনার নাকি ওটা হিজাব ছিল, উনি আমাকে বলেছিলেন যে এটা অনেক নরম কাপড়, তোমরা নরম কাপড় পাও কি পাও না এই জন্য আমি নিয়ে এসেছি। উনি ওই নরম কাপড়টা দিয়ে আমার বাচ্চার শরীরটা মুছে আবার ওইটা ওনার ব্যাগে রেখে দিতেন, শুকাতেন না। তো যেহেতু একটা নিউ বেবি আর আমাদের বংশে আমি আমার বিয়ের পরে এটা হচ্ছে আমাদের বংশের প্রথম বাচ্চা, ওর জন্য কাপড়ের কোনো ত্রুটি ছিল মানে কোনো কিছু ছিল না যে ওর এই জিনিসটা না এই জিনিসটা লাগবে, সবাই সবকিছু ওকে দিয়েছে। তো ওর গামছা আলাদা ছিল, টাওয়েল আলাদা ছিল, কিন্তু তারপরে ওনার কোনো কিছু পছন্দ না, ওনার ওই হিজাবের টুকটাটা দিয়েই ওকে মোছাতে হবে। আচ্ছা ওকে উনি মুছালেন, উনি প্রতিদিন এই কাজটা করতেন যে ওকে মুছে ওই কাপড়টা রেখে দিতেন। এরপর উনি ওনার নিজ উদ্যোগে কিছু কাপড় দিয়ে আমার বাচ্চার জন্য কিছু ফতুয়া বানিয়ে নিয়ে মানে বানিয়ে নিয়ে এসেছিলেন এবং উনি বলছিলেন যে এটা ওনার জামার সাথে ম্যাচিং করা, ওনার জামার সাথে বলতে উনি যে ড্রেস গুলো পরে ওই ড্রেস এর কাপড় থেকে টুকরা কাপড় বের হয়েছে ওই কাপড় দিয়ে উনি বাচ্চার ড্রেস গুলো বানিয়ে নিয়েছে। টেইলার আমার আম্মু টুকটাক জামা কাপড় সেলাই করে, উনি যখন ড্রেস গুলো দেখলেন দেখলেন যে মানে ড্রেস এর কিছু জায়গায় জায়গায় সুতার গিট দেওয়া, আমাদের যেই আমরা যেই সাধারণ সেলাই করি নর্মাল যে কটন সুতা গুলো আছে সেগুলো দিয়ে মানে একটা নির্দিষ্ট জায়গায় যেমন হচ্ছে ড্রেস এর একদম নিচে জামার একদম নিচের দিকে যেটা কোমরের দিকে মানে লেগে থাকবে ওই জায়গাটায় কিছু গিট দেওয়া, বা কাঁধের দিকে কিছু গিট দেওয়া, উনি যে তিন চারটা জামা এনেছিলেন সবগুলাতে এরকম ছিল। ওকে আমাদের বাড়ি থেকে আমার মা বাবা যেই ড্রেস কিনেছিলেন ওইটা আমার বাচ্চাকে প্রথমে পরতে দেওয়া হয়নি। আমার শাশুড়ির এই বানানো জামাটাই আমার শাশুড়ি আমার বাচ্চাকে পরাইছিলেন, কারণ উনি দাদু, ওনারটাই পরাইতে হবে, ওনার কথা অমান্য করলে চলবে না। আর আমাদের বর্তমানে স্বামীরা তো একটু বেশি মা ভক্ত হয়, তো এই যখন এগুলো পরাতেন তা আমার আম্মু কি করলো একদিন এগুলোকে ভাগ করে আলাদা রেখে দিল, বললো যে মানে আমার আম্মু একটু বুঝছিল যে দেন এগুলো রেখে দেন গরম এখন ওকে পরানো যাবে, ওর মানে এগুলো সুতির জিনিস ওর আরাম লাগে এগুলো রেখে দেন। তো আমার শাশুড়ি বললো যে হ্যাঁ রেখে দেন। এরপর আরেকদিন দেখা গেল যে আমার বাচ্চার একটা ড্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওকে আমরা যখন বাসায় নিয়ে আসি আমার পরানোর পরে যে জামাটা আমরা পরেছিলাম ওটা খুবই পাতলা সাদা এক ধরনের জামা ছিল, ওই ড্রেসটা খুলে যে কোথায় রাখছে উনি ধুইতে নিছিলেন পর আর ওই ড্রেসটা পাওয়া যাচ্ছে না, ওই জামাটা নাই, আমার বাচ্চার ওই ফতুয়াটা কোথাও নাই, ঘরের কোথাও নাই। ওইটা আমার মায়ের কেন মনে আছে, কারণ আমার মা খুব শখ করে তার নাতির জন্য প্রথম একটা ড্রেস কিনেছিলেন, তো ওইটা কোথাও পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, তো ওইটা তো হারায় গেছে। এরপর হচ্ছে আমার ভাইয়া বললেন যে আমাদের বাচ্চাদের যে নাভিটা বের হয় ওইটা যেন কোনোভাবেই ওনার হাতে না যায়। তো যেদিন নাভি পড়বে বাচ্চার, উনি তো মানে একটু ইয়াতে আসেন যে উনি বারবার বলতেছেন যে আমার কাছে দেন আমি বাড়িতে নিয়ে, অর্থাৎ উনি ওনার যে জায়গা উনি যে জায়গায় থাকেন আমার শ্বশুর বাড়ি ওইখানে নিয়ে উনি গাড়বেন মাটিতে বা উনি কোথাও একটা রাখবেন। আমার মা তো বুঝে গেছে, আমার মা বলছে যে না এটা দেওয়া যাবে না, এটা আপনি আমাকে দিয়ে দেন। মানে এইটা নিয়ে হচ্ছে আমার শাশুড়ির সাথে খুব বেশি মানে বাগবিতণ্ডা হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমার শাশুড়ি রাগ করে ওনার যে ব্যাগ আছে ব্যাগ রেখেই উনি বের হয়ে যান। বের হয়ে আমার হাজবেন্ড যে বাসায় থাকতো সে বাসায় চলে যান, এবং গিয়ে আবার উনি বলেন নাই যে উনি ঝগড়া করে চলে আসছেন বা রাগ করে চলে আসছেন, উনি বলছেন যে ওনার এমনিতে একটা দরকারে উনি আসছেন। এই ফাঁকে আমার সম্পূর্ণ ঘরটা তল্লাশি করা হলো, মানে উনি যখন বের হয়ে গেলেন তখন আমার মা বললেন এটাই সুযোগ, উনি যেহেতু আমাদেরকে এত চোখে চোখে রাখে আমরা সম্পূর্ণ ঘরটা একটু তল্লাশি করে দেখি যে কিছু পাওয়া যায় কিনা। এবং সত্যি বলতে আমি যেই জায়গাটায় মাথা দিয়ে শুইতাম, মানে হসপিটাল থেকে আসার পর আমাকে সরাসরি ফ্যানের নিচেই রাখা হয়েছিল, দুইটা ফ্যান আমার মানে চলতো, একটা সাইডে একটা টেবিল ফ্যান আর উপরে তো মাথা ফ্যান, ওই ফ্যানের নিচে আমি যেখানে শুয়ে থাকতাম আমার বোন জাস্ট বালিশটা উঠায় তোষকটা উঠানোর পরে ওইখানে দেখে যে উনি যে কাপড় দিয়ে বাচ্চার জন্য ফুটো বানায় নিয়ে এসছে ওই কাপড় দিয়ে একটা ছোট পুটলির মতো বাঁধা। আমার বোন সাথে সাথে ওইটা নিয়ে মানে ওইখানে দাঁড়িয়েই খুললো এবং আমাকে ডাক দিল যে এদিকে আসো দেখতে যাও। খোলার পর ওই বক্সে একটু চুল ছিল, একটা লোহার কাঠি ছিল আর দুইটা মেসের কাঠি ছিল। লোহার কাঠি বলতে আমাদের যে লোহার পেরেক গুলো থাকে সেইগুলা, আর যেটা মেসের কাঠি ছিল একটা মেসের কাঠিতে চুল মানে পেঁচানো ছিল আর একটা মেসের কাঠি ভাঙা ছিল এইটা ছিল। আর ওই পুটলিটার মধ্যেই ছিল আপনার কিছু গাছের পাতা আর একটু মাটি। তো এই জিনিসটা যখন দেখতে এইটা যেভাবে ছিল সেইভাবেই একটা পলিথিনে বেঁধে মানে ইনস্ট্যান্ট ওইখান থেকে আমার বাবা নিয়ে যে আমার ওই ভাইটার কাছে যায় যে দেখো এই জিনিসটা আমরা ওর মানে মাথার পাশে পেয়েছি যেখানে ও ঘুমাইতো ওইখানে আমরা পাইছি, তুমি এটা দেখো যেটার মধ্যে কি আছে। তখন আমার ওই ভাই মানে ওইটা দেখার সাথে সাথে জিভায় কামড় দিয়ে বসে থাকে।
শেষের দিকে আমরা শেষ করার চেষ্টা করি। আমার মনে হয় এখন আবার শুনতে পাচ্ছি, আপনি ঘটনাটা একটু লাস্টের দিকে যেহেতু আমরা চলে এসেছি আপনি একটু শেষ করুন তাহলে, কারণ মাঝখানে আপনার হচ্ছে নেটওয়ার্কের অনেক ঝামেলা হচ্ছে।
আমি শেষ করি।
না আমরা শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, এরকম একটা হচ্ছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ আমি আপনার।
হ্যাঁ জি, আপনি একটু প্লিজ কাইন্ডলি শেষ করেন ঘটনাটা তাহলে।
এবং
জি আপনার কথা মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা ঘটনা যেহেতু একদম শেষ প্রান্তে আসছি, আমার মনে হয় যে আপনি শুধুমাত্র লাস্টের যে মানে একটু এন্ডিংটা যদি আপনি আমাদের জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো।
জিনিসটা করা হয়েছিল শুধুমাত্র আর মানে এই
আমরা আসলে কোনোভাবেই কানেক্ট করতে পারছি না ওনার কথা, আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। আমি যদি এই ঘটনা যদি শেষে আবার যদি সময় হয় তাহলে। আচ্ছা আচ্ছা এখন আমরা পাচ্ছি, আপনি কাইন্ডলি একটু শেষ করুন, কারণ আপনার নেটওয়ার্কের অবস্থাটা অতটা ভালো না, এই জন্য একটু যদি কাইন্ডলি শেষ করতে। না আবারও শুনতে পাচ্ছি না, আমার মনে হয় যে আচ্ছা এখন আবার শুনতে পাচ্ছি। জি প্লিজ।
এই জিনিসটা করা হয়েছিল শুধুমাত্র আমার সংসারটা ভাঙার জন্য, আর এটা আমার শাশুড়ি করছিল, আর এখনো উনি বেশ অনেক মানে কাজ চালায় যাচ্ছে যাতে আমরা সংসারটা ঠিকভাবে করতে না পারি। এরপর আরো কিছু আমি পাইছি, সেগুলো আমি লিখে আপনাকে মেইল করব। আরো ঘটনা আছে যেগুলো আসলে সবার জানা দরকার।
জয়েন করে আমাকে বলতে পারেন পরবর্তী যে আমাদের মঙ্গলবারের শো, সেখানে আপনি জয়েন করে আমাদেরকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে একটু কিছুটা আপনার ঠান্ডাও লেগেছে বোধ হয়, সমস্যা হচ্ছে, তারপরে আপনি যে জয়েন করলেন একটু লম্বা সময় ধরে ঘটনাটা বললেন, সেই জন্য প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং যারা শুনলেন তাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে ঈদ মোবারক। আপনি যদি দর্শকদের বা আজকে আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি ঈদ মোবারক বলতে চান তাহলে বলতে পারেন। না আমরা আসলে শুনতে পাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার পক্ষ থেকে আমি সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আপনি আপনার নেটওয়ার্কের অবস্থা মানে সুন্দরই শুনছিলাম আমরা, এবং ঘটনাটা বেশ মানে শুনতে ভালো লাগছিল আসলে। ঘটনাটা পুরোটা শুনতে পারলে বা ঠিকভাবে শুনতে পারলে অনেক ভালো লাগতো, যদিও এমনিতেও অনেক বেশি ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে জয়েন করার জন্য, এবং আমরা নেক্সট মঙ্গলবারে হয়তো যখন আপনি আসবেন তখন এই ঘটনার যে অংশটুকু আপনি বললেন আমি বুঝতে পারলাম যে আপনার সংসার ভাঙার জন্য বা আপনার মানে পরিবারের একজনই আপনাকে এইরকম একটা সমস্যার সম্মুখীন করেছেন। কিন্তু মানে আমরা আরো খুশি হতাম যদি খুব ভালোভাবে পুরোটা শুনতে পারতাম, অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি সময় দিয়েছেন এই অসুস্থতার মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। আমি মনে হয় যে এখনো উনি হয়তো নেটওয়ার্কের বাইরে, আমি জানি না যে উনি আমাকে শুনতে পেলেন কিনা, বাট আমি ধন্যবাদ জানতে চাই আসলে লম্বা সময় ধরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখতে বসলাম দ্বিতীয় ঘটনা। পূর্বের ঘটনাটি ছিল আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া পাঁচটি অপ্রত্যাশিত অভিজ্ঞতার সমষ্টি, যা আমি ইতোমধ্যে ভূত ডট কমে পাঠিয়েছি এবং আলহামদুলিল্লাহ সিলেক্টেডও হয়েছে। আগেই বলেছিলাম ঘটনা সংগ্রহ করা আমার কাছে এক ধরনের নেশা। পারিবারিক পেশা ফলের আড়তের ব্যবসা, দিনভর ব্যস্ততা, হিসাব নিকাশ, বাজারের কোলাহল, কিন্তু সেই ব্যস্ততার মাঝেই নিজের জন্য যে অল্প সময়টুকু বের করতে পারি সেটাকেই আমি ব্যবহার করি ভূত ডট কমে ঘটনা লেখার জন্য। কমবেশ এখন থেকে নিয়মিত সময় বের করে আমার সংগ্রহ করা ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে রাসেল ভাই এবং আমাদের ভূত ডট কমের সকল শ্রোতাবৃন্দ ভালো আছেন,
ভালো দলে আছেন। আমি আলামিন, বাসা সদর দিনাজপুর, বর্তমানে বিরল সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাব তা আমার নিজের নয়, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর। সে নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই তার নাম আমি ব্যবহার করছি না, একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিন তার নাম শিহাব। সপ্তাহে এক বা দুই দিন আমরা কয়েকজন বন্ধু একত্রিত হই, হারিয়ে যাই ভৌতিক গল্পের জগতে, কাল্পনিক নয়, সত্য ঘটনার অন্ধকারে। যার কাছে যত ঘটনা আছে আমরা একে একে শেয়ার করি, আর সেই সাথে ভূত.কম এ শোনা ঘটনাগুলোও আমাদের আলোচনার অংশ হয়ে ওঠে। যাই হোক, এবার শুরু করি শিহাবের জীবনের সেই বাস্তব রক্তহীন করা অভিজ্ঞতার কাহিনী, যা সে যখন আমাকে বলেছিল তার চোখে মুখে আমি স্পষ্ট দেখেছিলাম এক পুরনো ভয়ের ছায়া, যেন এখনো সেই অন্ধকার তাকে ছাড়েনি। বলছে শিহাব, ঠিক ইংরেজ শাসনামলের সময় আমার দাদা দিনাজপুর সদরের এক এলাকায় দুই থেকে তিন বিঘা বিশাল জমি ক্রয় করেন। এখন শুনলে অবাক লাগতেই পারে, শহরের এলাকায় এত বড় জমি কেন? কিন্তু তখনকার দিনাজপুর সদর আজকের মতো ব্যস্ত, যানজটে ভরা, বহুতল দালানে ঘেরা শহর ছিল না। চারপাশ ছিল খোলামেলা, নির্জনতার আধিপত্য। আমার বাবা ছিলেন পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে একজন। প্রথমে একটি ছোট বাড়ি, তারপরে একে একে ছেলেদের বিয়ে দিয়ে দাদা বাড়ির আকার বড় করতে থাকেন। সাল 2012, তখন আমার বয়স 12 বছর। আমাদের বাড়িটি ছিল বিশাল এক যৌথ পরিবার, পাঁচটি ইউনিট আর মাঝখানে একটি কেন্দ্রীয় রুম। সেই রুম থেকেই দরজা, এবং সেই দরজা পাঁচ ভাইয়ের ঘরে যাওয়ার সংযোগ পথ, যেন এক গোলক ধাঁধা, কিন্তু আমাদের কাছে ছিল স্বাভাবিক পথ চলা। সন্ধ্যায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে আড্ডা, চা নাস্তা, গল্প, এ যেন নিত্যদিনের নিয়ম। কখনো কখনো আড্ডা এত গভীরে গড়াত যে রাতের গভীরতা টেরই পাওয়া যেত না। কিন্তু আমাদের বিশাল জমির এক পাশে ছিল এক পরিত্যক্ত জঙ্গল, নীরব নিস্তব্ধ, ঝাড় জঙ্গলে আচ্ছন্ন। সেই জঙ্গলে দাঁড়িয়ে ছিল একটি পুরনো বেলগাছ, আজও আছে। জঙ্গলটি আমাদের নিজস্ব জমির অংশ হলেও দাদা বাড়ি করার সময় সেটি ফাঁকা রেখেছিলেন, কারণ সেই জঙ্গলকে ঘিরে তখন থেকেই ছিল অসংখ্য ভৌতিক কাহিনী। দাদা নিজেও কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। আশেপাশের লোকজন জঙ্গলটিকে অমঙ্গলের স্থান মনে করত, কেউ সেখানে যেত না। জঙ্গলের পাশে ছিল ছোট মাঠ যেখানে আমরা ক্রিকেট খেলতাম, কিন্তু বল যদি ভুল করে জঙ্গলে পড়ত কেউ টানতে সাহস করত না। শোনা যেত যারা জঙ্গলে প্রবেশ করেছে তারা অসুস্থ হয়েছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। একদিন দাদা সিদ্ধান্ত নিলেন জঙ্গল পরিষ্কার করবেন, কিন্তু স্থানীয় কোনো মিস্ত্রি রাজি হল না। শেষে শহরের বাইরে থেকে লোক এনে কাজ শুরু করা হল, কিন্তু কাজের এক থেকে দুই ঘন্টার মধ্যেই একজন মিস্ত্রি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, শরীর প্রায় প্যারালাইজড, ভয়ে সবাই কাজ ফেলে পালিয়ে যায়। তারপর একদিন এক বিকেলে ক্রিকেট খেলতে খেলতে আমাদের বল আবার সেই জঙ্গলে পড়ে, কেউ যেতে রাজি নয়। খেলা চলমান রাখার জন্য শেষে প্রস্তাব হল যে বল আনবে বলটা তার। রাতুল সাহস করে ঢুকে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না। ভয়ে আমরা কয়েকজন একসাথে জঙ্গলে ঢুকলাম। বেলগাছের নিচে রাতুল অজ্ঞান হয়ে পড়ে আছে। হুঁশ ফেরার পর সে যা বলেছিল তা আজও আমাদের গায়ে কাঁটা দেয়। সে বলটি তুলতে গিয়ে অনুভব করে ওপর থেকে পানির মতো কিছু তার শরীরে পড়ছে। ওপরে তাকিয়ে দেখে গাছের ঝুলে আছে এক অদ্ভুত আকৃতি, মানুষের মতো লম্বা দেহ কিন্তু অস্বাভাবিক চিকন, আর মাথা বাদুরের মতো। মুহূর্তের মধ্যে সেটি টিকটিকির মতো গাছ পেয়ে নেমে আসছিল। এরপর আর কিছু মনে নেই। ঘটনার পর জঙ্গলটি চারিদিক থেকে ঘিরে দেয়া হয়, আমাদের সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এবার আসি বাড়িতে। আমাদের কেন্দ্রীয় রুমটি ছিল সব ইউনিটের সংযোগ পথ। একদিন সন্ধ্যায় আমি সেই রুম দিয়ে মেজো চাচার বাসায় যাচ্ছিলাম। রুম অন্ধকার ছিল, কিন্তু সব সময় যাতায়াতের জন্য অন্ধকারেও যেন সবকিছু চেনা, তাই রুমে প্রবেশ করে চাচুদের রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে এলোপাথাড়ি মারছে। কিছু বুঝে উঠতে না পেরে আমি দৌড়ে চাচার দরজায় গিয়ে ঢুকলাম। ভেবেছিলাম চাচা তো ভাই হয়তো দুষ্টুমি করছে, কিন্তু দেখি সে নিজের রুমে পড়াশোনা করছে। তাহলে অন্ধকারে কে আমাকে মারল? আমরা দুজন লাইট জ্বালিয়ে পুরো রুম খুঁজলাম, কেউ নেই। পুরো শরীরটা ঘেমে গেল, ভেতরটা শুকিয়ে গেল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিলাম। পরে চাচি এসে আমাকে পানি খাইয়ে বসতে বললেন এবং তাকে সবকিছু খুলে বললাম। তার কিছুদিন পরের ঘটনা, একদিন ডাইনিং রুমে বসে টিভি দেখছি, হঠাৎ টিভির ওয়ালে দাউ দাউ করে আগুন জ্বলছে, সিলিং থেকে আগুনের ফুলকি নিচে পড়ছে। আমি চিৎকার করতে লাগলাম, বাবা দৌড়ে এলেন, তিনি কিছুই দেখছেন না, কিন্তু আমি স্পষ্ট দেখছি আগুন। একই রুমে বাবা ও আমি একসাথে দাঁড়িয়ে আমি দেখেছি ওয়ালে আগুন জ্বলছে, বাবা কিছু দেখতে পাচ্ছেন না। ভয়টা যেন আরো বেড়ে গেল, আমার বাবাও ভয় পাচ্ছেন কারণ তিনি জানেন না কি হচ্ছে। তাৎক্ষণিক দ্রুত বাবা আমাকে বাইরে নিয়ে যান, দোয়া পড়ে ফুঁ দেন, ফিরে এসে দেখি সব স্বাভাবিক। সাল 2017, সবচেয়ে ভয়াবহ অধ্যায়। 3 মাস পর ফাইনাল পরীক্ষা, SSC-র প্রস্তুতি নিচ্ছি, রাত জেগে পড়ছি, কিন্তু হঠাৎ আমার আচরণ বদলে যায়। খিটখিটে মেজাজ, অস্থিরতা, পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না। হঠাৎ 2 থেকে 1 দিন যাবত আমার ভাতের ভেতরে চুল খুঁজে পাচ্ছি। খাদ্যে চুল পাওয়া সাধারণ বিষয়, স্বাভাবিক ভেবেছিলাম, কিন্তু প্রতিদিন এভাবে প্রতিদিন খাবারে চুল পেতে থাকি। আমি মায়ের সাথে প্রচণ্ড চেঁচামেচি করি, তারপর মা আমাকে খাবার দিলে খাবার চেক করে দেন। সমস্যাটা অন্যরকম হল, তারপরও আমি খেতে বসলে চুল পাই। মাঝারি আকারের, নারীর চুল থেকে ছোট, পুরুষের থেকে বড়। আমি রেগে যেতাম, মায়ের সাথে খারাপ ব্যবহার করতাম, পড়তে বসলে মাথার দুই পাশে অসহ্য চাপ, যেন কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে, চোখ দিয়ে পানি পড়ে। আমার মা উপলব্ধি করেন এই সব কিছু কোনো স্বাভাবিক ঘটনা নয়, হয়তো অন্যরকম কিছু। তাই আমার নানিকে কল করে সবকিছু খুলে বলেন। আমার নানি এসব শোনার পর আমার মায়ের উপরে খুব ক্ষিপ্ত হন, বলেন তুই আমাকে এগুলো আগে বলিসনি কেন। নানি সিদ্ধান্ত নেন আর দেরি নয়। তিনি একজন কবিরাজকে নিজের বাসায় ডাকেন। আমাদের বাসা থেকে নানির বাসা ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। সেই দিনটা আমার স্পষ্ট মনে আছে, আকাশ যেন অকারণে ভারী। আমার মা আমাকে নিয়ে নানির বাসায় গেলেন। কিছুক্ষণ পর কবিরাজ এলেন, তার সাথে ছিলেন বামন প্রকৃতির এক ব্যক্তি, দেখতে অদ্ভুত, চোখ দুটো কেমন অস্বাভাবিক স্থির, তাকে তার সাগরেব বলতে পারেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল আমরা কবিরাজকে কিছুই বলিনি। নানি শুধু বলেছিলেন, হুজুর আমার নাতির একটু সমস্যা হয়েছে, আপনি সমাধান করে দিন। কিন্তু কবিরাজ আমাকে একবার গভীরভাবে দেখেই গম্ভীর স্বরে একে একে সব ঘটনা বলতে শুরু করলেন। আমার খাবারে চুল পাওয়া, পড়তে বসলে মাথা ব্যথা, আচরণ বদলে যাওয়া, সব। আমরা সবাই হতবাক, ঘরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। এরপর কবিরাজ কারণ জানার জন্য তার সাথে থাকা সেই বামন লোকটির ওপরে জিন হাজির করার প্রস্তুতি নিলেন। তিনি বললেন এটা তার পালিত জিন। আমরা যে রুমে ছিলাম, হঠাৎ মনে হল ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন দেয়ালগুলোও শ্বাস বন্ধ করে আছে। হঠাৎ সেই বামন লোকটি মাথা নিচু করে ফেলল, তার কণ্ঠ বদলে গেল, সে সালাম দিল, আসসালামু আলাইকুম। তারপর বলল, হুজুর কি করতে পারি? কবিরাজ কঠিন স্বরে বললেন, এই ছেলেকে যে জিন ধরেছে তাকে ডেকে আনো, তার শরীরে হাজির করো। লোকটির শরীর কেঁপে উঠল, সে বলল, ঠিক আছে হুজুর, একটু সময় দেন, আমি তাকে ডেকে আনছি। কিছুক্ষণ পর দৃশ্যটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বামুন আকৃতির লোকটির কণ্ঠ একেবারে বদলে গেল, কাঁপা কাঁপা ভাঙা স্বর, হুজুর হুজুর। কবিরাজ বলেন, তুই একে ধরেছিস কেন, কি করেছে তোর? সে তখন কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, কিছু করেনি হুজুর, কিন্তু ওকে আমার অনেক ভালো লাগে, অনেক দিন ধরে, আমি ওকে আমার কাছে রাখব। এই কথা শুনে কবিরাজ লাঠি দিয়ে মাটিতে জোরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বামুন লোকটি ছটফট করতে লাগল, সে মেঝেতে পড়ে গেল। আমরা যারা উপস্থিত ছিলাম, বিশ্বাস করুন, আমরা নিজের চোখে দেখেছি সে মাটি থেকে প্রায় 1 হাত উপরে ভেসে উঠেছিল, আবার ধপ করে পড়ে যাচ্ছিল। যখনই কবিরাজ মাটিতে আঘাত করছিলেন, লোকটি বিকটভাবে চিৎকার করছিল, আর্তনাদ করছিল, ঘর যেন সেই চিৎকারে কেঁপে উঠছিল। কবিরাজ আবার জিজ্ঞেস করলেন, বল খাবারে চুল কেন দিতিস? কাঁদো কাঁদো স্বরে সে বলল, মাফ করে দেন, ও যেন আমাকে প্রতিদিন মনে করে তাই ওর খাবারে চুল দিতাম। ও রাগ করত, আমার ভালো লাগত, আমার বুকের ভেতর তখন ধক ধক শব্দ, মনে হচ্ছিল হৃৎপিণ্ড বুক ভেঙে বেরিয়ে আসবে, কান দিয়ে যেন গরম বাতাস বইছে, শরীর কাঁপছিল। জিন আবার বলল, ও যখন পড়তে বসত আমি তাকিয়ে থাকতাম, তাই ওর মাথা ব্যথা করত। এই কথা শুনে আমার মা কান্নায় ভেঙে পড়লেন আর আমি ভয়ে জমে গেলাম। কবিরাজ আবার লাঠি আঘাত করে বললেন, কবে থেকে আছিস ওর সাথে? জিন উত্তর দিল, হুজুর আমি ওদের খালে থাকি প্রায় 200 বছর ধরে, আগে ওর বাবাকে পছন্দ করতাম, এখন ওকে। ঘরে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। কবিরাজ গর্জে উঠলেন, ওকে ছেড়ে দিবি না হলে তোকে বোতলবন্দি করব। জিন প্রথমে রাজি হল না, হুজুর আমি ওকে অনেক পছন্দ করি, ওর সঙ্গে থাকতে চাই। আবার লাঠির আঘাত, আবার ছটফটানি, আবার বিকট আর্তনাদ। অবশেষে এক পর্যায়ে জিন রাজি হল আমাকে ছেড়ে যেতে। সেদিনের পর থেকে আমার খাবারে আর কোনো চুল পাওয়া যায়নি, পড়তে বসলে মাথা ব্যথাও করেনি। আমি এখন মোটামুটি স্বাভাবিক, তবে মাঝে মাঝে ছোটখাটো কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু এখন সেগুলোকে আর অস্বাভাবিক মনে হয় না, হয়তো অভ্যস্ত হয়ে গেছি। এই বলে শিহাব তার ঘটনাটি শেষ করল। এই ছিল শিহাবের নিজের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর শিউরে ওঠা সত্য ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আলামিন আজ বিদায় নিচ্ছি, ফিরব নতুন কোনো ঘটনা নিয়ে। দোয়া করবেন যেন প্রতিনিয়ত ভূত ডট কমে ঘটনা পাঠাতে পারি। ভূত ডট কমের জন্য রইল দোয়া ও অভিনন্দন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার নাম ঠিকানা সবকিছুই লিখেছেন আলামিন, কিন্তু আমি সেগুলো পড়ছি না। আপনি ভালো থাকবেন, আশা করছি যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, এবং অনেকেই হয়তো এখনও যাত্রাপথে আমাদেরকে শুনছেন। আজকে একটা এপিসোড আমরা করলাম এবং জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। আমাদের সঙ্গে অনেকেই শুনছেন এবং আমি বলেছিলাম যে কে কোত্থেকে শুনছেন এবং কে কোথায় যাচ্ছেন সেটা জানাবেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আসলে এবারে ছুটিটা অনেক লম্বা ছুটি, তো অনেকেই হয়তো আগে থেকেই রওনা দিয়েছেন, অনেকে এখনো যাচ্ছেন, অনেকে হয়তো আগামীকালও রওনা দেবেন, এরকম একটা ব্যাপার। মোহাম্মদ আমিন চাপাইনবাবগঞ্জ থেকে শুনছেন, আবির শুনছেন আমাদেরকে রাজশাহী থেকে, আরজু শুনছেন রাজশাহী থেকে, বগুড়া থেকে শুনছেন, ইসরাফিল আমাদের সঙ্গে আছেন ঘাটাইল থেকে শুনছেন, নাম লেখেননি, আমাদের সঙ্গে আছেন পুরান ঢাকা নবাবপুর থেকে, আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে, নাম লিখছেন না, সুতরাং আমি অনেকটাই মানে মেসেজ অনেকগুলোই বাদ দিয়ে যেতে হচ্ছে। আরাফাত শুনছেন কুমিল্লা থেকে, আমাদের সঙ্গে আছেন তিনি, সিং চৌধুরী আছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কেরানীগঞ্জ থেকে ফরদিন আমাদেরকে শুনছেন, ঘাটাইল থেকে জনি আমাদেরকে শুনছেন, কুমিল্লা থেকে আরাফাত শুনছেন। রাসেল ভাই জুনায়দ হুজুরের ঘটনা চাই, যা বলেছেন কেউ একজন, নাম লেখেননি। জুনায়দ হুজুরের ঘটনা কিন্তু রবিবারে আসবে, সুতরাং আপনাদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে জুনায়দ হুজুরের ঘটনার জন্য। ঈদ স্পেশালে থাকছে জুনায়দ হুজুরের ঘটনা। আর এছাড়াও সুকান্ত মাঝি থাকবেন আপনাদের সাথে এই শনিবারে, এছাড়াও বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এবং শুক্রবার, এই দুদিনও ঈদ স্পেশাল দারুণ কিছু এপিসোড আপনাদের উপহার দেব এবং আপনারা অনেক আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। পুরান ঢাকা নবাবপুর থেকে আমাদের সঙ্গে আছেন, শাফি আছেন বগুড়া থেকে আমাদের সঙ্গে, নোয়াখালী থেকে শুনছেন নুরশি, জুবায়ের শুনছেন আমাদেরকে, বাগেরহাট থেকে শুনছেন রাজ, আর রাজশাহী থেকে শুনছেন সরোয়ার, আর সৌদি আরব থেকে শুনছেন সেজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পুরস্কার সময় সাপোর্ট করে গেলেন। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.bhoot.com.bd এবং আমাদের ইমেল অ্যাড্রেস এখন দুটো, russell.bhoot.com@gmail.com এখনও আমরা এখানে ঘটনা নিচ্ছি। এছাড়াও আপনারা যারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে চান তাদেরকে বলি russell@bhoot.com.bd-তেও আপনারা ঘটনা পাঠাতে পারেন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসব আবারও সেই পর্যন্ত, মানে আগামীকালই ফিরে আসছি, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি bhoot.com এর সাথে থাকুন। ঈদ মুবারক আপনার জন্য, ঈদ মুবারক আপনার পরিবারের সবার জন্য, ঈদ মুবারক সমস্ত পৃথিবীর মানুষের জন্য যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে শুনছেন না। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।